তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, খুবই চমৎকার একটি বিষয় নিয়েছে আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। মুসলমানের মধ্যে অহংকার যেন দূর হয়ে যায়, একে অপরের সাথে যেন ভালো এক সম্পর্ক গড়ে তুলতে পারে, একে অপরের প্রতি যেন এক হিংসা বিদ্বেষ অবহেলা না থাকে, এ বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকের বিষয় অবজ্ঞা করা। অবজ্ঞা করা, এই যে একটা বিষয় আমাদের সমাজে রয়েছে, একে অপরকে অবজ্ঞা করে থাকে মানুষ। অবজ্ঞার কয়েকটা নাম হয়ে থাকে, অর্থাৎ কয়েকটা নাম যদি আমরা দেখি অবজ্ঞার, তবে একটা কথাই হয়, বাতিল করা, অর্থাৎ তাকে পছন্দ না, ভালো লাগে না, তাকে বাতিল করে দেয়া, উপেক্ষা করা, অস্বীকার করা, অগ্রাহ্য করা, অবজ্ঞা করা, তাচ্ছিল্য করা, তুচ্ছতাচ্ছিল্য করা, অবহেলা করা, এ সকল কিছুরই একটা যে অর্থ আছে অবজ্ঞা, এই সকল নামগুলোর মধ্যে একটি নাম আছে অবজ্ঞা করা। আর অবজ্ঞা যাকে করা হয়, সে জানে যে এই অবজ্ঞা করলে একজন মানুষের অন্তরে কতটা কষ্ট লাগতে পারে, কতটা কষ্ট সে পেয়ে থাকে। যাকে অবজ্ঞা করা হয়, হয়তো সে বলে না, কিন্তু ভিতরটাতে তার অনেকটাই কষ্ট হয়ে যায় এই অবজ্ঞার কারণে। একটা কোরআনে পাকের আয়াত রয়েছে, ইরশাদ হয়েছে, মুমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিনী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং একে অপরকে মন্দ নামে ডেকো না, যারা এমন কাজ করে থাকে তওবা করে নেওয়া উচিত। তো এই যে উপহাস করা, অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা, ছোট মনে করা, খারাপ মনে করা, বা তাকে এক প্রকারের অবহেলা করা, আমরা যেটাকে সহজ ভাষায় বুঝি অবহেলা করা, আর অবহেলা করার কারণেই কোনো ব্যক্তিকে নিয়ে উপহাস করা হয়, অবহেলা করার কারণেই, অবজ্ঞা করার কারণেই তাকে নিয়ে ঠাট্টা মশকরা করা হয়, তার কোনো কাজ নিয়ে ঠাট্টা মশকরা করা হয়, তার কোনো কথা নিয়ে ঠাট্টা মশকরা করা হয়। আজ সমাজের মধ্যে তো এর এক ভাইরাস শুরু হয়ে গেছে। কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলছে, তার যে কোনো কারণে একটা কথা ভুল হয়ে গেছে, আর ওই ভুলটা নিয়েই আরও 10 জন সোশ্যাল মিডিয়াওয়ালারা এটাকে নিয়ে কাজ করছে, কন্টেন্ট বানাচ্ছে। কোন কন্টেন্ট এটা? একজন ব্যক্তি ভুল করছে, কথা বলতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, আর এটাকে নিয়েই আপনি উপহাস, অবজ্ঞা করছেন, অবহেলা করছেন, ইতিহাস তৈরি করছেন, এটা কোন ধরনের আপনার কন্টেন্ট হতে পারে? এমন কন্টেন্ট তৈরি করা দরকার যেটা থেকে মানুষ শিখতে পারে, বুঝতে পারে আর জানতে পারে। আজকের এই আলোচনা ইনশাআল্লাহ তাআলা যে বিষয় নিয়েছি, অবজ্ঞা করা, শুনবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন অপর ব্যক্তিকে অবহেলা করার ব্যাপারে, এবং হাদিসে মোবারকার মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদে কারিমা করেছেন তাও জানার চেষ্টা করব, এবং অন্য অন্য হাদিসে পাকগুলো তুলে ধরার চেষ্টা করব। সাথে আছেন আমাদের শোয়েব ভাই, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা শুনে আবারও হামদে বারী তাআলা নাতে রাসূলের মুখগুলো শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই, কোরআনে পাকের তেলাওয়াত।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أشد ذكرا. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
سبحان الله سبحان الله. কোরআনে পাক থেকে আমরা তেলাওয়াত শুনলাম দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা হামদে বারী তাআলাও শুনবো আমরা শোয়েব ভাই থেকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি চমৎকার হাদিসে পাক, যা মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘটেছিল। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা আনহা বসে আলাপচারিতা করছিলেন, কথা বলছিলেন। তো ওই সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্য একজন বিবি স্ত্রী উম্মাহাতুল মুমিনিনকে নিয়ে আলোচনা হচ্ছিল, কথা উঠে গেছে। কথার সাপেক্ষে অনেক কথা উঠে যায়। তো একজন উম্মাহাতুল মুমিনিনের ব্যাপারে তাদের মধ্যে কথা হচ্ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। আর যার ব্যাপারে আলোচনা উঠে গেছে তিনি একটু শর্ট ছিলেন, আমরা আমাদের সাধারণ মানুষের ভাষায় যেটাকে বলি বেটে, খাটো, একটু শর্ট ছিলেন। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়গুলো নিয়ে তার ব্যাপারে আলোচনা করতে গিয়ে সে হাতের ইশারায়, যেমন আমরা শর্ট যারা থাকে একটু বেটে থাকে তাদেরকে হাতের ইশারায় শর্ট দেখাই, এটা ইশারায় বুঝে যায় মানুষ। তো ঠিক সেম কাজটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন, হাতের ইশারায় তাকে বেটে বুঝালেন, অর্থাৎ খাটো শর্ট এটা বুঝালেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দেখলেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজনের ব্যাপারে, তার অন্য একজন স্ত্রীর ব্যাপারে সে হাতের ইশারায় শর্ট বুঝিয়েছেন, তার অর্থাৎ সাইজ শর্ট, একটু দেখতে শর্ট তাকে লাগে, তো তখনই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খবরদার, এটা তুমি ইশারায় তাকে তাচ্ছিল্য করছো, অবজ্ঞা করছো, তাকে অবহেলা করছো, এটা করা যাবে না। এবং খুবই সতর্ক করে দিলেন যে ইশারাতেও যদি তুমি কাউকে এভাবে বলো তো এটার ইশারাটা আসে তুচ্ছতাচ্ছিল্যর দিকে বা অবজ্ঞার দিকে, অবহেলার দিকে, এটা করা যাবে না। আর আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যেও এ বিষয়টা ইরশাদ করেন যে হতে পারে ওই সব লোক তাদের থেকে উত্তম যাকে আমরা অবজ্ঞা করছি, যাকে আমরা অবহেলা করছি, যাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করছি। আল্লাহ বলেন, হতে পারে তোমার চেয়েও সেই ব্যক্তি উত্তম, আমলে, আখলাকে, কথাবার্তায়, যে কোনো দিক থেকে হতে পারে। তুমি তুচ্ছতা ছিল করছো, তোমার চেয়ে ওই ব্যক্তি উত্তম। কোরআনের ভাষাটা, কোরআন বলছে, বলে হতে পারে ওই সব লোক তাদের থেকে উত্তম, কারা, যাদেরকে আমরা অবজ্ঞা করছি। সমাজের মধ্যে কিছু লোক আছে অসহায় বা গরিব বা নিম্ন শ্রেণীর, পোশাক আদি এত স্মার্ট না, এত সুন্দর না, তখন তাদের ব্যাপারে আমাদের অবহেলা চলে আসে। আচ্ছা, পোশাক একটু সুন্দর না হলে আমরা পাশে নামাজে দাঁড়াতে চাই না, বা শারীরিকভাবে অর্থাৎ সে একটু অপরিষ্কার থাকলে তার পাশে নামাজে দাঁড়াতে চাই না, তার সাথে মুসাফা করতে চাই না, কোলাকুলি করতে চাই না। এটাই তো অবজ্ঞা না, এটাই তো অবহেলা, এটাই তো তুচ্ছতা ছিল বলা হয়। যে একজন ব্যক্তি হয়তো বা নর্মাল পোশাকে আছে, কিন্তু তার ব্যাপারে অবজ্ঞা করা যাবে না। হয়তো বা আমার সুন্দর পোশাক আছে, কিন্তু সে আমার চেয়ে দামি। রব তালার কাছে যার আমল পছন্দ, আল্লাহ তালা যাকে কবুল করে নিয়েছেন, সে আমার চেয়ে তো কত দামি। তো এই জন্য কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, হতে পারে ওই সব লোক তাদের থেকে উত্তম যারা অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, তাদের থেকে উত্তম। এজন্য কাউকে অবহেলা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। সে যেমনই হোক না কেন, দেখতে কালো, দেখতে রং ভালো না, আল্লাহ তালার সৃষ্টি। হতে পারে তার কাছে আমার চেয়ে অনেক জ্ঞান বেশি আছে, সে আল্লাহ তালার দরবার মকবুল আছে, এই জন্য তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা অবজ্ঞা করা নিয়ে, আরও সমাজের কিছু কথা তুলে ধরার চেষ্টা করব, এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ তালা নিয়ে আসব। আগে আমরা হামদে বারী তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله قسمت میں میری چین سے جینا لکھ دے ڈوبے نہ کبھی میرا سفینہ لکھ دے جنت تو ٹھکانا ہے جنت تو ٹھکانا ہے مگر دنیا میں اے کاتب تقدیر مدینہ لکھ دے پرن صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا نہ دل کو چین آئے تو مدینہ یاد کر لینا ہوائیں بھی مخالف ہو دریا میں بھی طغیانی اور کشتی ڈوب جائے تو مدینہ یاد کر لینا پرن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ حاجی توب دربار خدا حاجی توب دربار مورا او گو اللہ تمہیں کرو دار নয়ন ডাকি খোদা ওগো আল্লাহ তুমি কর দয়া, ওগো আল্লাহ তুমি কর দয়া, ওগো আল্লাহ তুমি কর দয়া। যাদেরকে তুমি ইনাম দিলে তাদের মাঝে শামিল করো মোরে, যাদেরকে তুমি ইনাম দিলে তাদের মাঝে শামিল করো মোরে, তাদের মাঝে শামিল করো মোরে, হাশরে আমার লাজে রেখো খোদা, হাশরে আমার লাজ রেখো খোদা, ওগো আল্লাহ তুমি কর দয়া, ওগো আল্লাহ তুমি কর দয়া, ওগো আল্লাহ তুমি কর দয়া। আমার আগামী প্রজন্ম যেন দেখে খালা কাবা দরবার তব, আমার আগামী প্রজন্ম যেন দেখে খালা কাবা দরবার তব, দেখে খালা কাবা দরবার তব, দিও পথে তাদের তুমি খোদা, দিও পথে তুমি তাদের খোদা, ওগো আল্লাহ তুমি কর দয়া, ওগো আল্লাহ তুমি কর দয়া, ওগো আল্লাহ তুমি কর দয়া। হাজি তব দরবারে খোদা, ওগো আল্লাহ তুমি কর দয়া, ওগো আল্লাহ তুমি কর দয়া, ওগো আল্লাহ তুমি কর দয়া। নত শির সবার গুনাহের তরে দুটি নয়ন শীত সবার লাজে, নত শির সবার গুনাহের তরে দুটি নয়ন শীত সবার লাজে, দুটি নয়ন শীত সবার লাজে, সবার চেহারায় অশ্রু দিয়ে লেখা, ওগো আল্লাহ তুমি কর দয়া, 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 ওগো আল্লাহ তুমি কর দয়া।
আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তাবারক ও তাআলা দয়া করুক আমাদের প্রতি, আমাদের কথা, আমাদের চলাফেরা, আমাদের মানুষের সাথে আচার ব্যবহারও যেন সুন্দর হয়ে যায়, যাতে করে আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অবজ্ঞা করা, যখন কোনো ব্যক্তির প্রতি আপনার অবজ্ঞা চলে আসে, অবহেলা চলে আসে, ওই ব্যক্তিকে নিয়ে ঠাট্টা মস্করা, ঠাট্টা মস্করা আমি একটু আগেও বলছিলাম, হ্যাঁ হাসি রহস্য যে বিষয়টা হয়ে যায়, দেখা গেছে কয়েকজন বন্ধুবান্ধব একসাথে চায়ের দোকানে বসলো, সেখানে কিছু ঠাট্টা মস্কারা কথাবার্তা এমন কিছু চলে আসে যার কারণে অপর বন্ধু মনে কষ্ট পায়। মনে রাখতে হবে হাদিসে পাক দ্বারাও প্রমাণিত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও এমন কিছু কথা বলেছেন, তবে এই কথাগুলো যেন কারো মনে কষ্ট না দেয়, মিথ্যার আশ্রয় না নেয়, অর্থাৎ ওই কথার মধ্যে মিথ্যা যেন মিশ্রণ না থাকে, এবং এমন কথা যা দ্বারা সামনের ব্যক্তির মন গুনাহের প্রতি ধাবিত হয়। এমন কিছু কথা হয় না যে কথার কারণে গুনার প্রতি চিন্তাভাবনা মানুষের চলে যায়, এমন কথা দ্বারা যে কথা মিথ্যা মিশ্রণ, যে কথায় মানুষের মনে কষ্ট হবে বা যে কথার কারণে মানুষের মনটা হৃদয়টা গুনাহের দিকে ইশারা চলে যাবে বা গুনার প্রতি ধাবিত হবে, এমন কথাবার্তা দিয়ে ঠাট্টা মস্কারা করা এটা নিষেধ করা হয়েছে। আচ্ছা, এখন এমন কথা বলি ঠাট্টা মস্করার ছলে যার প্রতি আমার অবজ্ঞা রয়েছে, যাকে আমি অবহেলা করি, তার বিষয় নিয়ে কথা উঠিয়ে দিই আমি, আর এই কথা উঠানোর কারণে ওই পরিবেশটার মধ্যে তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা শুরু করে দেয়। আমার কাছে সে তো অবজ্ঞার লোক, কিন্তু বাকি লোকেরা তো তাকে ভালো মনে করে। এখন আমি কি করলাম, আমি ওই অবজ্ঞার কারণে, অবহেলার কারণে, তুচ্ছ তাচ্ছিল্যতার কারণে আমিও তার এই যে দোষটা আছে বা তার মধ্যে যেই দুর্বলতা আছে সেটা সবার সামনে প্রকাশ করে দিলাম। একটি হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, যারা অন্য কারো উপহাস করে তারা তো ওই উপহাস করে বসেই, অর্থাৎ ওই ধরনের উপহাস করে বসে যে যাদের অভ্যাস এটা উপহাসের, তারা তো ওই ধরনের উপহাস করে যে উপহাসের মধ্যে মিথ্যা মিশ্রণ থাকে, যে উপহাসের মধ্যে মানুষের মনে কষ্ট দেওয়া থাকে, যে উপহাসের মধ্যে গুনাহের কথা লিপ্ত থাকে, আর এই উপহাস করে নিজেরা নিজেদের জাহান্নামের দরজাগুলোকে খুলে দিচ্ছে। অপরদিকে উপহাস আবার এমনও হয় যার মধ্যে মিথ্যা মিশ্রণ নেই, যার মধ্যে গুনাহের কোনো শব্দ নেই এবং কোনো ব্যক্তি মনে কষ্টও পাবে না। এই উপহাস করাতে সামনের ব্যক্তিরা একটু মন খুশি হয়ে যায় এবং মুস্কি হাসারও তাদের একটা মাধ্যম হয়ে যায়। এখানে আরও একটি কথা, উপহাস করতে গিয়ে এমন কথা বলা যাবে না যার কারণে অট্টহাসি চলে আসে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি এমন ঘটনা আসছে হাদিসে পাকের মধ্যে, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন বৃদ্ধা মহিলাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না, অর্থাৎ বয়স্ক লোক জান্নাতে যাবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন ওই বৃদ্ধা মহিলার সামনে যে আপনার বয়সী, অর্থাৎ এই বৃদ্ধা যারা আছে যাদের বয়স বেশি আছে তারা জান্নাতে যাবে না, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এটা বললেন একটু মজা করার কারণে, একটু রসিকতা করার কারণে, যাতে করে মন খুশি হয়ে যায়, এমন একটা উদ্দেশ্য ছিল। এরপরে ওই বৃদ্ধা মহিলা এমন কণ্ঠ নরম করে দিল, আওয়াজটা তার একদম নরম হয়ে গেল, আর বলল ইয়া রাসূলুল্লাহ, যদি বৃদ্ধারা জান্নাতে না যায় তো এই বয়সটা বেড়ে যাওয়া, বৃদ্ধ বৃদ্ধা হওয়া, এটা তো কোনো মানুষের হাতে নয়, এটা তো আল্লাহ তাআলার হাতে, তো আমরা কী করতে পারি। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলতেছিলেন আর মুস্কি হাসতেছিলেন, আর যখন ওই মহিলা থেকে এমন আওয়াজ আসলো একদম নরম কণ্ঠে আর ভেঙে পড়ছিল, কি হবে তাইলে আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আসল কথা হলো বৃদ্ধ অবস্থায় কেউ জান্নাতে যাবে না, অর্থাৎ জান্নাতে প্রবেশের সময় আল্লাহ তাআলা সকলকে যৌবন অবস্থা ফিরিয়ে দিবেন। এখন বুঝেন যে ওই লোকটার মধ্যে তখন কেমন একটা আনন্দ কাজ করতেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন, হক কথা বলেছেন, এবং যেটা আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে সেটাই বলেছেন, কোনো বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, জান্নাতে যখন প্রবেশ করবে তখন যুবক বয়সটা ফিরে পাবে। এটা কিন্তু অবজ্ঞা ছিল না, অবহেলা ছিল না, বা তুচ্ছতাচ্ছিল্য ছিল না, শুধু ওই মহিলাকে একটু মজা দেওয়ার জন্য, খুশি করার জন্য, যে এই বয়স আপনার থাকবে না, জান্নাতে যাওয়ার সময় আপনি যুবতী হয়ে যাবেন। আরেকটি হাদিসে পাকের মধ্যে আসছে, শোয়েব ভাই এক সাহাবি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট চাই সাওয়ারি করার জন্য, চলার জন্য, যাতায়াত করার জন্য একটি উট চাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাকে উটের বাচ্চা দেব। তো এখন ওই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চা দিয়ে কী করব, আমার তো যাতায়াতের জন্য, সফরের জন্য একটা সাওয়ারি দরকার, একটা উট দরকার। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখানে সত্যটাই বলছেন, কিন্তু ওই সাহাবিকে একটু ঘুরিয়ে বলছেন যাতে করে তা সে একটু মন খুশি হয়ে যায় বা ভালো লাগে। অনেক সময় আমাদের মধ্যে হয় শোয়েব ভাই, যে কথা বলতে 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 কাজ করতে করতে একদম আমরা অধৈর্য হয়ে যাই, তখন দুইজনে বসে যখন কথা হয় এমন কিছু কথা হয় যার মধ্যে না মিথ্যা থাকে, না এর মধ্যে কারো মনে কষ্ট হয়, না কারো গীবত হয়, না অট্টহাসির কোনো কথা হয়, এগুলো জায়েজ রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ইয়ার আমি আপনাকে উট দিব, যে উটে আপনি সওয়ারি করতে পারবেন, সেই উটটাও কোনো না কোনো উটনির বাচ্চা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘুরিয়ে বললেন যে আমি তোমাকে তো উট দিবই যে উটে তুমি সওয়ারি করতে পারবে, উপযুক্ত বয়স হয়েছে তার, কিন্তু সেও তো কারো না কারো বাচ্চা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাকে একটি উটনির বাচ্চা দিব। কিন্তু সাহাবি বুঝতে পারেননি, রহস্য বুঝতে পারেননি, সে বললেন আমি উটনির বাচ্চা দিয়ে কি করব, আমার তো বড় উট দরকার যাতে আমি সওয়ারি করতে পারি, চলতে পারি, যাতায়াত করতে পারি। তো এই ধরনের কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেন, এর মধ্যে না মনে কষ্ট দেওয়া ছিল, না কারো গীবত ছিল, না মিথ্যার আশ্রয় ছিল, না অবহেলা ছিল, না অবজ্ঞা ছিল। কিন্তু আমরা এইগুলোই করতে চাই, কিন্তু হয়ে যায় অবজ্ঞা, হয়ে যায় অবহেলা, হয়ে যায় মনে কষ্ট দেয়া, হয়ে যায় হারাম কাজ, নাজায়েজ পর্যন্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজায়েজ বলেছেন কোনো ব্যক্তিকে অবজ্ঞা করা এবং তার মনে কষ্ট দেয়া। অবজ্ঞা যখন তার প্রতি চলে আসে, অবহেলা চলে আসে, তখন যে কোনো কথায়, যে কোনো কাজে ওই ব্যক্তিকে আমরা কষ্ট দিয়ে বসে থাকি। সাধারণত ঘরের একটা ছেলে, সে উপার্জন নাই তার, বা চাকরি হচ্ছে না, বা চাকরি পায় না, বা একটু সে দুর্বল, দুর্বল বলতে শারীরিকভাবেও দুর্বল হতে পারে, মানসিকভাবেও দুর্বল হতে পারে, তখন এই ব্যক্তির প্রতি ঘরের সকল সদস্যের এক অবহেলা চলে আসে, অবজ্ঞা চলে আসে। আচ্ছা, এমন যদি না হয় প্রতিবন্ধী, তার হাত নেই, সে কানে শুনে না বা চোখে দেখে না, অবজ্ঞা চলে আসে তার প্রতি, কী হবে একে দিয়ে, কী করবে সে, সে তো দেখতেই পারে না, সে শুনতেই পায় না, তার হাত নেই, তার পা নেই, কী করবে, কী করে খাবে সে, সকলের বোঝা হয়ে গেছে। এই যে এক অবজ্ঞার দৃষ্টিতে কথাগুলো বলতে থাকা, এই কথা যদি সে শুনে কেমন লাগবে বলেন? অনেক সময় এগুলো আমাদের কাছেও আসে, এমন অভিযোগ সোহেব ভাই আমাদের কাছেও আসে যে ঘরের মানুষই তো দাম দেয় না, ঘরের মানুষই তো জিজ্ঞাসা করে না, ঘরের মানুষই তো অবজ্ঞা করে, ঘরের মানুষই তো অবহেলা করে, আর যাবো কোথায়? এমনটা করা উচিত নয়। আপনার ভাই হোক বা বোন হোক বা আপনার সন্তান হোক, সবাইকে বলি আমি এটা, এমন অবহেলা যেন আমরা কারো প্রতি না দেখাই, না করি। একটা মানুষের মন তখন কোথায় চলে যায়? ঘরেই যদি তার আস্থা না থাকে, ঘরেই যদি তার ভালোবাসার মানুষগুলোই অবজ্ঞা করে, ঘরে যারা সবচাইতে বেশি আপন পৃথিবীতে তারাই যদি তাকে অবহেলা করে, তো বলেন এই লোকটা যাবে কোথায়, কার কাছে যাবে? তখন সে ওই রাতের অন্ধকারে বালিশ ভিজাবে চোখের পানিতে, আর কিছু করার থাকবে না। তো এমনটা যেন আমরা না করি, অবজ্ঞা অবহেলা থেকে যেন আমরা নিজেকে বাঁচাই। যে সে যেমনই হোক, হোক প্রতিবন্ধী, চোখে দেখে না, কানে শুনে না, উপার্জন কম, একটু সাহস দেই, উৎসাহ দেই, ভালোবাসা দেই, পাশে থাকি, হয়তোবা সে অনেক কিছু করতে পারবে আল্লাহ তালার দয়া ইনশাল্লাহ তালা। আমরা নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শক আপনাদের কল এসএমএসগুলো অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা। জি, সোহেব ভাই কালাম শুনিয়ে দিন আমাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দার প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দার প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দার প্রিয় নবী, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে বালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে বালে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে বালে, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দার প্রিয় নবী, তব দিদারে ঈদ আমার, তব দিদারে ঈদ আমার, তব দিদারে ঈদ আমার।
হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, তোমায় যদি না দেখি কি কাজে দুয়া খিজে আমার, দেখা দাও উম্মতে দরদি দয়াবান ইয়া রাসূলুল্লাহ, তব দিদারে ঈদ আমার আকা, তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও, তব দিদার দাও আকা, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, হাশরে যেন মুখে থাকে, হাশরে যেন মুখে থাকে আকা, হাশরে যেন মুখে থাকে আমার বাঁচাও, আমার বাঁচাও আকা, আমার বাঁচাও প্রিয় নবী, আমার বাঁচাও প্রিয় নবী, গুম্বদে খজরার ছায়া তলে, গুম্বদে খজরার ছায়া তলে আকা, গুম্বদে খজরার ছায়া তলে আমায় রেখে না, আমায় রেখে না আকা, আমায় রেখে না প্রিয় নবী, আমায় রেখে না প্রিয় নবী, গুনাহের সাগরে ডুবে আছি, গুনাহের সাগরে ডুবে আছি আকা, গুনাহের সাগরে ডুবে আছি, উদ্ধার কর উদ্ধার কর আকা, উদ্ধার কর প্রিয় নবী, উদ্ধার কর প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী,
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার যার নসিব হয়ে যায় তার আর কি চিন্তা, না দুনিয়াতে না আখেরাতে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে এমন মুখলিস বানিয়ে দিক, এমন আমলদার বানিয়ে দিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া আমাদের উপর হয়ে যায়, দিদারে মোস্তফা যেন আমাদের নসিব হয়ে যায়। দর্শক শ্রোতার কিছু কল আছে, কলগুলো শুনবো এবং এই অবজ্ঞা নিয়ে আরও কিছু চমৎকার আয়াতে কারিমার তর্জমাও শোনাবো আপনাদেরকে, হাদিসে পাকও আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে কিছু কল শুনিয়ে দিন আমাদের।
মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাকিবুল ইসলাম বলছিলাম, আমি তিন লাখ শুনতে চাইছিলাম মাদানী মদিনা ওয়ালে।
আচ্ছা, মাদানী মদিনা ওয়ালে সোহেব ভাই আমাদের সাথে আছেন, নোট করে নেন, দর্শকের অনুরোধ শোনাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল।
রাজশাহী থেকে, আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে খুব, প্রায় দেখি অনুষ্ঠান, খুবই ভালো মাশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মাদানী চ্যানেল প্রতিদিন দেখতে পারি।
মাশাআল্লাহ, দোয়া করি সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখুন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, সবচেয়ে আওলা ও আলা আমার নবী।
জি জি ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথেই থাকুন, যেহেতু সোহেব ভাই আছে কালাম তো শুনবোই আমরা। পরবর্তী কল।
মনির হোসেন শরীয়তপুর, মানে আপনাদের এই চ্যানেল দেখি, খুব সুন্দর চ্যানেল, আর ইসলামের যে বিবরণ খুব ভালো, ওই চ্যানেল দেখে আসলাম। আমার পরিবারও অনেকটা নিয়ন্ত্রণে আসছে আগের থেকে, আর অনেক মানুষও। তারপর আমি তো
মাশাআল্লাহ নিজেও দেখেন, পরিবারকেও দেখান, আল্লাহ তাআলা কবুল করেনি ইনশাআল্লাহ তাআলা। এভাবে করেই পরিবর্তনশীল আমাদের মধ্যে চলে আসবে, মানুষ বলতেই পরিবর্তনশীল। হয়তো ধোকায় পড়ে আছি আমরা বা খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছি, ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে ঠিক, পরিবেশের দরকার। আর এই পরিবেশ মাদানী চ্যানেল, ঘরে বসে আমরা পরিবর্তন হওয়ার এক মাধ্যম পেয়েছি মাদানী চ্যানেল, আল্লাহ তাআলা কবুল করেনি। পরবর্তী কল দেন।
একটা নাচ শুনতেছিলাম, মদিনা দূরে যাবো কেমন করে?
মাশাআল্লাহ, এটাও শোনাবো আপনাদেরকে, তিনটা নাতের অনুরোধ আসছে ইনশাআল্লাহ তাআলা শোনাবো। পরবর্তী কল।
খুলনা বিভাগ শরণখোলা থানার সুন্দরবন সংলগ্ন থেকে, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর পহলান। আমি মাদানি চ্যানেল সবসময়ের জন্য মন দিয়ে দেখি, আমার ফ্যামিলি সবাইকে দেখতে বলি। আমি 2 বছর হয়েছে টিভি কিনছি, সেই থেকে চ্যানেলটা পাওয়ার পর থেকেই আমি দেখি, দোয়া করেন আমার জন্য।
কবুল করে নিক, আল্লাহ তালা ভালো রাখুক আপনাকে। আপনি সবসময় মন দিয়ে মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তালা কবুল করে নিক মাশাআল্লাহ। যাবো একটু পরে সোহেবের কাছে, আরও কিছু কমেন্টস আসছে এগুলো পরে নিই। শাহাদাত ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমার জন্য দোয়া করবেন, আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি। শাহাদাত ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক। যে সমস্যার কথা আপনি লিখেছেন, আল্লাহ তালা অতি তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে দিক। এরপরে বাবুল ভাই মোহাম্মদ বাবুল আত্তারি নোয়াখালী থেকে অনুষ্ঠান তিনি দেখছেন। এরপরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম জাকির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। গিয়াসউদ্দিন ভাই আমাদের সাথে আছেন। আরেকজন বললেন, ভাই একটি কালাম শুনতে চাই। লেখছেন, ভাই আপনার মুখে একটি কালাম শুনতে চাই। এখন কোন ভাইয়ের মুখে? সোহেব ভাইয়ের মুখেই হবে ইনশাআল্লাহ তালা। সোহেবের কালাম শোনানোর জন্য বসেছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। আল্লাহ তালার দয়া, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, ভালো আছি। আশা রাখি দর্শক আপনারাও সবাই ভালো আছেন ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। অবজ্ঞার ব্যাপারে এসেছে, গরিব ও অসহায় মানুষদের অবজ্ঞা ও অবহেলা না করতে পবিত্র কোরআনেই ভিন্ন ভিন্ন স্থানে আল্লাহ তালা বিভিন্নভাবে ইরশাদ করেছেন। আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেন, তুমি নিজেকে তাদের সঙ্গে রাখো, সংস্পর্শে রাখো, যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে, এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। সূরা কাহাফের মধ্যে এই আয়াতে কারিমা ইরশাদ হয়েছে যে তোমরা ওই সকল লোক যাদেরকে দেখতে জীর্ণশীর্ণ, যাদেরকে দেখতে গরিব মনে হয় বা দেখতে একদম একটু লাগে এমন কি কাপড় ঠিক মতন, অর্থাৎ পুরাতন কাপড়, ছিঁড়া ফাটা কাপড় আছে, চুলগুলো কেমন আছে, তো মনে করিও না কি এরা অবহেলার পাত্র, অবজ্ঞার পাত্র, এটা মনে করিও না। তোমরা তাদের কাছে যাও এবং তাদের সঙ্গ অবলম্বন করো, তারা আহ্বান জানাচ্ছে আল্লাহ তাআলার প্রতি, তোমরা তাদের কাছে যাও। কাউকে অবজ্ঞা করা উচিত নয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে শোনা গিয়েছে, তোমরা দুর্বল লোকদের খোঁজ করে আমার কাছে নিয়ে এসো, কেননা তোমরা তাদের মধ্যকার দুর্বল লোকদের ওসিলায় রিজিক ও সাহায্য প্রাপ্ত হয়ে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুর্বল আছে তোমরা যাদেরকে অবজ্ঞা করো, অবহেলা করো, তাদেরকে খুঁজে নিয়ে আসো আমার কাছে, কেননা তোমরা তাদের মাধ্যমেই, তাদের ওসিলাতে রিজিক ও সাহায্য পেয়ে থাকো। আবু দাউদ শরীফের মধ্যে অন্য একটা হাদিসে পাকের মধ্যে এসেছে কি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন কি, তোমরা দুর্বলদের দোয়ার ওসিলায় সাহায্যপ্রাপ্ত ও রিজিক প্রাপ্ত হচ্ছ। এটা বুখারি শরীফের মধ্যে। এবং বহু অবহেলিত মানুষ আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, মাথার চুলগুলো এলোমেলো এবং শরীরের মধ্যে ধুলিমলিন অবস্থায় এবং দুটো কাপড় যে পরিধান করছে সেটাও এত পরিষ্কার না যেন লোকেরা তাকে সম্মান করবে, অথচ সে আল্লাহর নামে শপথ করে, ওয়াদা করলো, তিনি তা সত্যি পরিণত করেন। অর্থাৎ যে ব্যক্তিকে আমরা অবহেলা মনে করি, অর্থাৎ ছিঁড়া ফাটা কাপড় দেখে, পুরাতন কাপড় দেখে অবহেলা করি, অবজ্ঞা করি, কিন্তু যার প্রতি লোকেরা দৃষ্টিপাত করে না অথচ সে আল্লাহর নামে শপথ করে, ওয়াদা করলো, তিনি তা সত্য পরিণতি করেন, অর্থাৎ তিনি আল্লাহ তাআলার দরবারে কবুল, মকবুল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমাজের মানুষকে গুরুত্ব দিতে গিয়ে ইরশাদ করেন, একজন লোক, নারী অথবা যুবক, মসজিদে নববী ঝাড়ু দিত, একদিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পেলেন, অর্থাৎ সে উপস্থিত ছিলেন না, দেখতে পেলেন না। তিনি ওই নারী যুবকের কথা এখানে এসেছে, ওই যুবকটির খোঁজ নিলেন, মসজিদে নববী ঝাড়ু দিতেন কিন্তু একদিন হঠাৎ তাকে দেখা গেল না। না দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকটির খবর নিলেন, খোঁজ নিলেন। লোকেরা বলল সে তো ইন্তেকাল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমাকে জানালে না কেন? বর্ণনাকারী বলেন লোকেরা ওই যুবকের বিষয়টি তুচ্ছ ভাবে নিয়েছিল, যে লোকটি মসজিদে নববী ঝাড়ু দিত মানুষরা তাকে তুচ্ছভাবে নিয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে কোথায় কবর দেয়া হয়েছে আমাকে দেখাও। তারা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর দেখিয়ে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে গেলেন, জানাজার সালাত আদায় করেন, অতপর বলেন এ কবরগুলো এর অধিবাসীদের জন্য ঘন অন্ধকার ভরা ছিল, আর আমার নামাজ আদায়ের ফলে আল্লাহ তাআলা এগুলোকে আলোকিত করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস এটাও। তো যারা যাদেরকে আমরা অবহেলা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, জানি না আল্লাহ তাআলার দরবারে কে প্রিয়, হয়তো আপনিও জানেন না, আমিও জানি না, কেননা আমাদের সাধারণ দৃষ্টি, এই দৃষ্টিতে ওই লোকগুলো ধরা পড়ে না, তাদেরকে দেখা যায় না আসলেই বাস্তব। আবার অনেক স্মার্ট, দেখতে খুব সুন্দর, কাপড়ও খুব পরিষ্কার, আর একদম নিউ কাপড় পরে আসছে, অন্তরে যদি অহংকার থাকে তিল পরিমাণ, সরিষার দানা পরিমাণ, হাদিসে পাকে আসছে না শোয়েব ভাই, যার অন্তরে সরিষার দানা পরিমাণও যদি অহংকার ভিতরে থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। অপর একটি হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। তো দুইটার বিষয় কেমন না, একদম দেখেন না, আমি খুব স্মার্ট হয়ে আসলাম, কাপড় পোশাক খুব সুন্দর, একদম নিউ পোশাক পরে আসলাম, হ্যাঁ সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই আমাকে দেখছে, কিন্তু অন্তরের মধ্যে যার্রা পরিমাণ সরিষা পরিমাণ যদি অহংকার থাকে তো আমার আর জান্নাতে যাওয়া হলো না। আর যে ব্যক্তি জীর্ণশীর্ণ অবস্থায়, যে ব্যক্তি কাপড়গুলো দেখলেই মনে হয় ময়লা, হ্যাঁ, এবং শরীরের অবস্থা, চেহারার অবস্থা দেখলেই মনে হয় যে সে একদম অবহেলিত, দেখতেই মনে হয় গরিব, কিন্তু আল্লাহ তাআলা ইমানের নূর তার অন্তরে দিয়ে রাখছে, তো সে আমার চেয়ে কত মর্যাদাপূর্ণ ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে কত মকবুল করেছেন, আল্লাহ তাআলার দরবার সে প্রিয়। তো এখন বলুন তো, এই যাকে আমরা অবজ্ঞা করেছি, অবহেলা করলাম, অনেক সময় এই অবহেলাটা শোয়েব ভাই কাজের লোকের সাথে হয়ে যায়, ঘরের কাজের লোক, বাড়ির কাজের লোক, শহরে তো খুব কম হয়, গ্রামে এগুলো হয়, আমি দেখেছি ছোটোবেলাতে কাজের লোক রাখা হয় আপনার বাড়ির কাজকর্ম করার জন্য, গরু দেখার জন্য, ছাগল দেখার জন্য, পানি আনার জন্য, রাখাল বলে এদেরকে, তো রাখাল হিসেবে রাখে, কিন্তু সব কাজগুলো করে। আর শহরেও এগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, বিভিন্ন পেপার পত্রিকায় দেখা যায় কি কাজের লোকের সাথে কেমন অত্যাচারগুলো করা হয়, অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। স্বামী স্ত্রী কোনো রেস্টুরেন্টে গেল খাবার খাওয়ার জন্য, তো কাজের লোকটা সাথে করে নিয়ে গেল ব্যাগ রাখার জন্য, হয়তো বা বাচ্চা রাখার জন্য, তারা যে টেবিলে বসে খাবার খাচ্ছে কাজের লোকটা পাশের টেবিলে বসে আছে, খাবার দেয়নি তাকে, এমন একটা পত্রিকার মধ্যে আসছে। আবার এমনও পাওয়া যায় কি মারধর করা, অত্যাচার করা, এরপরে সেখান থেকে কিছু দিন তো অনেক এমন ভাইরাল হয়েছে কি এমন লোকগুলো যাদেরকে অবহেলা করা হয়, অত্যাচার সহ্য করতে না পারে, না পেরে ঘর থেকে চলে গেছে, অর্থাৎ নিচে পড়ে গেছে ঝাঁপ দিয়ে ছাদ থেকে, এমনও দেখা গেছে, আবার পালিয়ে চলে গেছে, অনেক ঘটনা এমন ঘটে আমাদের সমাজে, কিন্তু কেন এত অবহেলা? হয়তো সে গরিব, এটাই তার অপরাধ, টাকা পয়সা নেই, এটাই তার অপরাধ, ক্ষুধার তা যন্ত্রণায় সে আপনার বাড়িতে কাজ করতে আসছে, এটাই তার অপরাধ, হয়তো আপনার কাছে টাকা আছে কিন্তু মনুষ্যত্ব নাই আপনার মধ্যে, আপনার কাছে টাকা আছে কিন্তু মানুষের প্রতি যে দয়া করা সেটা হয়তো আপনার মধ্যে নাই, হাদিসে পাকের মধ্যে আসছে না দয়া করো, দয়া করা হবে। তো আমরা হয়তো ভাই হাদিসে পাক বারবার শুনিও তারপরে মনে থাকে না, দয়া করো, দয়া করা হবে। আজ কাজের লোক বলে, গরিব বলে, অসহায় বলে, অবহেলা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, যার তার সামনে অপমান করা, কথা শুনিয়ে দেয়া, এতক্ষণ পর্যন্ত যে আয়াতে কারিমা হাদিসে মোবারাকা শুনলাম তো শিক্ষা অর্জন করি, অবহেলা যেন কারো প্রতি না দেখাই, সে ছোট হোক বা বড় হোক, গরিব হোক বা ধনী হোক, যে যেমন সম্মান পাওয়ার তাকে তেমনই সম্মান দেন। আমি এটা বলি না কি আপনার ঘরে হাই কোয়ালিটির মেহমান আসছে, হাই সোসাইটির মেহমান আসছে আর আপনি আপনার কাজের লোককে তার পাশের সোফাতে বসিয়ে দেন, আমি এটা কখনো বলিনি। আমি বলছি যে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত তাকে ততটুকু সম্মান কমপক্ষে আপনি দেন। এটা তো হতে পারে না আপনার ঘরে হাই সোসাইটির মেহমান আসছে, তার সামনে আপনি কাজের লোককে যা তা ব্যবহার করলেন শুনিয়ে দিলেন। হ্যাঁ, এই লোকটা যদি সে ভুল করে থাকে, এই মেহমান চলে যাওয়ার পরে তাকে তখন বুঝান আপনি, দেখো মেহমানের সামনে এমন কাজ করতে নেই, এমনটা তুমি করো না, আপনার থেকে শিখবে সে। আর আপনি যদি এর সামনেই অপমান করা শুরু করে দেন, বোঝানো শুরু করে দেন, বলা শুরু করে দেন, তো ওই লোকটা তো কাজের লোক কিন্তু তারও একটা সম্মান বলতে আছে, তার তো লাগে, সেও তো অপমান মনে করে, তাই না? তো হাদিসে পাকে যেগুলো আসছে যে আমরা যাদের ব্যাপারে যাদেরকে অবজ্ঞা করি, অবহেলা করি, হয়তো বা সে আমার চেয়ে উত্তম, আমার চেয়ে আল্লাহ তাআলার দরবারে সে প্রিয় বেশি, আমি কী অর্জন করেছি, হয়তো সে অনেক কিছু অর্জন করেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওই ঘটনাটা আমরা পড়ি না বারবার, যে একজন গোলাম সে যখন ফিরে আসলো কোনো কাজে গেল আর ফিরে আসলো, আসার পরে মালিক জিজ্ঞাসা করল যে তুমি তো এমন ছিলে না, এত পরিষ্কার কীভাবে, সুন্দর আলোকিত কীভাবে হলো? তো তিনি বললেন আমি ঈমানের নূর পেয়েছি। গোলাম ছিল, কাজের লোকই তো ছিল, আর সে যখন ঈমানের নূর পেয়ে নিজের মুনিবের কাছে আসলো, মুনিব তাকে চিনতে পারছে না, তখন তিনি বললেন আমি ঈমানের নূর পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরানি হাত মোবারক যখন আমার চেহারায় অর্থাৎ বুলিয়ে দিলেন, তো আমার চেহারা অন্তরের কালো দাগ তো দূর হয়ে গেছেই গেছে, আমার চেহারাও আলোকিত হয়ে গেছে। মুনিব বলে আমাকেও নিয়ে যাও, আমিও তো তওবা করে কালিমা পড়ে আমি মুসলমান হতে চাই, যার বদৌলতে তুমি অন্তরে নূর পেয়েছো, চেহারায় নূর পেয়েছো, আমিও তার কাছে যেতে চাই। হয়তোবা আমাদের দৃষ্টিতে সে গরিব, হ্যাঁ বাহ্যিক পক্ষে অর্থাৎ দেখতে পারি আমরা অর্থ নাই, টাকা নাই, গরিব, দিনমজুর, কিন্তু তাদের নামাজ কাজা হয় না। দিনমজুর হকভাবে উপার্জন করে, হালাল উপার্জন করে, হালাল খায়, আর এর পিছনেই তো এত বরকত, আর এর জন্যই তো সে আল্লাহ তাআলার দরবারে প্রিয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। সোহেব ভাই কিছু অনুরোধের কালাম ছিল, অনুরোধের কালাম গুলো শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা, এরপর অনুষ্ঠান থেকেও বিদায় নেব ইনশাআল্লাহ।
প্রিয় মদিনা দরে যাব কেমন করে, মদিনা বহু দূর আকা, মদিনা বহু দূর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা যেতে তোমার সোনার মদিনায়। অশ্রু ঝরে যাই শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা যেতে তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আমায় কাছে ডেকে নাওলা মদনী মদিনেওয়ালে, আমায় কাছে ডেকে না মদনী মদিনেওয়ালে, প্রেমের শোধা পান করা না, প্রেমের শোধা পান করা দিদার দাও না
যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার, আকা যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, তখন ঈদ হবে স্বপনে না মদনী মদিনেবালে। আমি যদিও গুনাহগার, আমি যদিও গুনাহগার, আমি যদিও গুনাহগার, তবু উম্মতামি তোমার, তবু উম্মতামি তোমার, আমি যদিও গুনাহগার, আমি যদিও গুনাহগার, তবু উম্মতামি তোমার, তবু উম্মতামি তোমার, আমার তোমার চরণে রেখো না, আমার চরণে রেখো না, মদনী মদিনেবালে। আমার কাছে ডেকে না, মদনী মদিনেবালে, প্রেমের সুধা পান করা না, মদনী মদিনেবালে।
সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে আমাদেরকে দিনের কাজের সাথে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে করতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিক্রুল্লাহ করতে করতে যেন আমাদের সময় অতিবাহিত হয়। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কত কিছু নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন, যা কোরআনে পাকের বনী ইসরাইলের মধ্যে ইরশাদ করা হয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আল্লাহ পাক মানুষকে বিশেষ জ্ঞান দান করেছেন, যা অন্য কোনো সৃষ্টিকে দান করেননি। জ্ঞান বিজ্ঞানের এই শ্রেষ্ঠত্বের কারণে মানুষকে আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরা জীব বলা হয়। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবনযাপন প্রদান করেছি এবং তাদেরকে অনেক শ্রেষ্ঠ বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষকে এত সম্মান মর্যাদা দান করেছেন, সেখানে আমরা কিভাবে অবজ্ঞা করি? আমি যেভাবে একজন মানুষ বান্দা, আর একজন মানুষ সেও মানুষ আর সেও আল্লাহ তাআলার বান্দা, জানি না আল্লাহ তাআলা কার থেকে কখন কোন পরীক্ষা নেয়। আল্লাহ তাআলার পানা এই পরীক্ষা দিতে গিয়ে জানি না কখন ফেঁসে যাই। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে একদম সহজ সরল, যারা নিজের হিসাবটুকু নিজে মিলাতে পারে না, এতটা সহজ হয়ে থাকে। এ কি নিজে ইচ্ছা করে হয়েছে? আল্লাহ তাআলার সৃষ্টি। এখন আমরা কি করি, অন্য অন্য ভাইরা তাকে ঠকাই, পাড়া প্রতিবেশীরা তাকে অনেক বিভিন্ন ধরনের যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, বিভিন্ন কথা তাকে বলি। আল্লাহ তাবারক ও তাআলা এই মানুষকে যে নেয়ামত দান করেছেন, সুন্দর এক চেহারা দিয়েছেন, যেখানে মুখের প্রয়োজন সেখানে মুখ দিয়েছেন, যেখানে নাকের প্রয়োজন সেখানে নাক দিয়েছেন, যেখানে চোখের প্রয়োজন সেখানে চোখ দিয়েছেন, আর যেখানে কানের প্রয়োজন সেখানে কান দিয়েছেন, আর যেখানে হাতের প্রয়োজন সেখানে হাত দিয়েছেন আল্লাহ তাআলা। এই সৌন্দর্যটা দেখেন তো অন্য কোনো সৃষ্টির মধ্যে আছে কি না? আল্লাহ তাআলা যত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক আমার যেমন চেহারা একজন গরিব মানুষেরও তেমন চেহারা, আমার যেমন চেহারা ঠিক একই সিস্টেমের বানানো একজন বড় লোকেরও চেহারা, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখুন কারো সাথে কারো মিল নেই, কারো সাথে কারো মিল নেই। হয় না যমজ সন্তান হয়, মানুষ বলে কোনো মিল নেই, বেশি বের করা যায় যতই চেষ্টা করুন না কেন। দেখবেন যেহেতু আজমাইশের মধ্যে দুই বছর আগে আব্দুল হাবিব ভাই একটি সেগমেন্ট নিয়েছিল যে যমজ যমজ একই চেহারার লোক উপস্থিত করা এবং তাদের থেকে কিছু তাদের অ্যাক্টিভিটিস দেখা, কিন্তু তাদের মধ্যেও মিল পাওয়া যায় না, অর্থাৎ কোনো না কোনো জায়গাতে একটু বেমিল আছে। লক্ষ কোটি মানুষ পৃথিবীতে আসছে, বিদায় নিচ্ছে, আসছে গেছে, আরও আসবে, একের চেহারা অপরের সাথে মিল নেই। আমার কথা বলে অনেক সময় আমাদের ফয়জানের মধ্যে যে ইমাম সাহেব ছিল কারি আরাফাত আত্তারি, অনেক দর্শক বলে আমার চেহারা নাকি ওনার মতো, কিন্তু হাজারটা ব্যবধান আছে আছে, বুঝছেন না? তো আমার বলার উদ্দেশ্য, আমার যেমন দুইটা কান চোখ নাক মুখ আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক একজন গরিব মানুষকেও দান করেছেন। আল্লাহর বানানো, আল্লাহর সৃষ্টি, কীভাবে তাকে অবহেলা করি, কীভাবে অবজ্ঞা করি, আল্লাহ তাআলাই ভালো জানেন। একটি ঘটনা এভাবে এসেছে কিতাবের মধ্যে, একজন লোক শোয়েব ভাই ক্লিন শেভ প্যান্ট শার্ট পরা অবস্থায় অফিসে যাচ্ছে, আরেকজন লোক ঘরের মধ্যে বসে কোরআনের পাকের তেলাওয়াত করছে। যে তেলাওয়াতকারী তার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে। যে লোকটা রাস্তা দিয়ে অফিসে যায় সে প্যান্ট শার্ট পরা, মুখে দাড়ি নেই, ঘরের মধ্যে বসে কোরআনের পাকের তেলাওয়াত করছে। দেখেন উত্তম, এবং যাদেরকে অবহেলাও করি মাঝে মধ্যে তাদের অবস্থা দেখেন। যে ব্যক্তি তেলাওয়াত করছে সে এক জায়গাতে গিয়ে জবরের জায়গায় জের পরে দিছে, জের উচ্চারণ করে দিছে, অর্থাৎ সে ভুল উচ্চারণ করছে। যে ব্যক্তি প্যান্ট শার্ট ক্লিন শেপ অফিসের দিকে যাচ্ছে, ওই ঘরের পাশ দিয়ে যখন যেতে লাগলো, ওই কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ তার কানে আসছে যে সে ভুল পড়ছে, ছিল প্যান্ট শার্ট পরা। সে বাহির থেকে বলল, ভাই আপনি যে আয়াতে কারিমে এখন পড়ছেন এখানে এই শব্দটা আপনার ভুল হয়েছে, এখানে জের হবে না, এখানে জবর হবে। আমি একটা উদাহরণ দিলাম যে অবহেলা করি আমরা, অবজ্ঞা করি আমরা, তুচ্ছ তাচ্ছিল্য করি। কে জানে আমার চেয়ে ভালো তেলাওয়াত করে, কে জানে আমার চেয়ে দীর্ঘ সময় সেজদায় থাকে, কে জানে আল্লাহ তাবারক ও তাআলা তার প্রতি এমন রাজি খুশি আছে যেটা আমার প্রতি নেই। তো এই জন্য এগুলো আমরা ছেড়ে দেই, হৃদয়টাকে বড় করি, মনটাকে প্রশস্ত করে দেই। আমি খারাপ, হ্যাঁ আমি হয়তো বা আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বড় নাফরমান, আমার চেয়ে আর কেউ নেই। তো এভাবে অনেক মানুষের ক্ষমাও হয়ে গিয়েছে। একজন ইন্তেকালের পূর্বে বললেন যে হয়তো আল্লাহর জমিনে আমি সবচেয়ে বড় নাফরমান, আমার চেয়ে আর কেউ নাফরমান নেই। এই কথা বলতে বলতেই তার ইন্তেকাল হয়ে গেছে। কোনো ব্যক্তি স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কেমন আচরণ করেছে আপনার সাথে? ওই ব্যক্তি বলল, সারা জীবনে কি করেছি সেটা তো পরের কথা, ইন্তেকালের সময় যে আমি আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা রেখেছিলাম আর বলেছি কি আমি মনে হয় পৃথিবীতে গুনাহগার ব্যক্তি, নাফরমান ব্যক্তি, আর সব নেককার, সব ভালো, যত গুনাহ সব মনে হয় আমি করেছি, তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আরেক ব্যক্তির ব্যাপারে আসছে যে যখন সে শুনল জাহান্নামের আলোচনা, জাহান্নামের মধ্যে এত ভয়ভীতি, তো সে দোয়া করল, আল্লাহ এই সকল নেককারদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও, ওই যে জাহান্নাম বানিয়েছো তুমি ওটাতে শুধু আমাকে রাখো, আর আমার বডিটা এত বড় করে দাও আমি ছাড়া যেন কেউ জাহান্নামে প্রবেশ করতেই না পারে, তোমার এই দয়ার বান্দারা, তোমার যে সুন্দর করে বানিয়েছো এই নেককার লোকেরা, তারা তো নেককার, গুনাহগার তো আমি, আল্লাহ আমার বডিটা এত বড় করে দাও যাতে আমি জাহান্নামটা ভরে ফেলতে পারি, আর কেউ যেন না যেতে পারে জাহান্নামে। এরা তো কত সুন্দর বান্দা তোমার, নিককার বান্দা। তো আল্লাহ তাআলা এর উসিলায় তাকে মাফ করে দিয়েছেন, এই যে কথাগুলো বলছে এর কারণে তাকে মাফ করে দিয়েছেন। তো অবজ্ঞা যাদেরকে করি, অবহেলা যাদেরকে করি, জানি না তাদের মধ্যে কী আছে, হ্যাঁ তাদের মধ্যে কোন বিশেষত্ব আছে যার কারণে আল্লাহ তার রাসূলের দরবারে মকবুল। হ্যাঁ, আর একটা উদাহরণ আমি দিয়ে দেই, হয়তোবা একদম বাস্তব আপনাদের কাছে, যে লোকটার ব্যাপারে আমরা অবহেলা করি, গরিব লোক, অবজ্ঞা করি, তুচ্ছতাচ্ছিল্য করি, আমার চোখের সামনে দিয়ে সে মদিনায় চলে গেছে। আছে না সোহেব ভাই, হাজার ঘটনা আছে, হাজার ঘটনা আছে আপনার বাড়ির সামনে, আপনার এলাকাতে, যাকে কেউ জানতো না, কেউ চিনতো না, কেউ জিজ্ঞাসাও করতো না, এত অবহেলিত ছিল, এত অবজ্ঞা করতো। কিন্তু একদিন খবর শুনছেন না, ওই গরিব লোকটা চলে গেছে মদিনাতে, আল্লাহ নবী ডাক চলে আসছে, জানি না কোন বিশেষত্ব তার মধ্যে আছে। তো এ কারণে ভাই, এই অবজ্ঞা করার কারণে নিজের মধ্যে অহংকার সৃষ্টি হয়ে যায়। মানুষকে যখন অবজ্ঞা করবেন, অবহেলা করবেন, তুচ্ছতাচ্ছিল্য করবেন, তখন নিজের মধ্যে অহংকার চলে আসবে, আর এই অহংকার নিয়ে তো জান্নাতে যাওয়াই যাবে না, জান্নাত প্রবেশ করতে দিবে না আপনাকে, জান্নাতে প্রবেশ করাই অসম্ভব অহংকার যদি থাকে হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক, মাফ করে দিক, আমরা মানুষের প্রতি যেন ভালোবাসা প্রদর্শন করতে পারি, সম্মান প্রদর্শন করতে পারি, মানুষকে যেন সাথে নিয়ে চলতে পারি, অবজ্ঞা যেন না করি, অবহেলা যেন না করি, তুচ্ছতাচ্ছিল্য যেন না করি, সে হোক গরিব, হোক বড়লোক, হোক প্রতিবন্ধী, যেমনই হোক না কেন, তার সাথে যেন আমরা একটু ভালো আচরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল সকালে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমতপূর্ণ প্রভাত হয় তার।